প্রিয় শ্রোতা বন্ধু, কালাম ই ইলাহির বেতার অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। কালাম ই ইলাহির ধারাবাহিক আলোচনায় আমি আপনার কাছে জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাব থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা 8 আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা 9 আয়াত থেকে আলোচনা শুরু করব। তবে আমি পাঠ করব 8 আয়াত থেকে, কারণ গত অনুষ্ঠানে 2-4 কথা আমি যা বলেছিলাম তা স্মরণ করিয়ে দিতে চাই। প্রথম দর্শন আমরা দেখতে পাই এই 8 আয়াত থেকে শুরু হয়েছে, জাকারিয়া ভবিষ্যৎবাণীদাতার কিতাবের 8 আয়াতে এই কথা লেখা আছে, রাতের বেলায় আমি জাকারিয়া একটা দর্শন পেলাম। আমি দেখলাম মানুষের মতো দেখতে একজন ফেরেস্তা লাল ঘোড়ার উপরে চড়ে আছেন। ঘোড়াটা একটা খাদের ভিতরে গুলমেদি গাছগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে। লোকটির পিছনে আছে লাল, মেটে ও সাদা রঙের কতগুলো ঘোড়া। আমি জিজ্ঞাসা করলাম, হে হুজুর, এগুলো কি? আর একজন ফেরেস্তা যিনি আমার সঙ্গে কথা বলেছিলেন, জবাবে তিনি বললেন, ওগুলো কি তা আমি তোমাকে দেখাবো। যিনি গোলমেদি গাছগুলোর মাঝখানে দাঁড়িয়েছিলেন তিনি আমাকে বললেন, সারা দুনিয়াতে ঘুরে দেখবার জন্য মাবুদ এগুলোকে পাঠিয়েছেন। মাবুদের যে ফেরেস্তা বললেন গোলমেদি গাছগুলোর মাঝখানে দাঁড়িয়েছিলেন তাকে গোর সোয়ারেরা বলল। আমরা সারা দুনিয়াতে ঘুরে দেখলাম যে গোটা দুনিয়াটা নির্ভয়ে ও শান্তিতে রয়েছে। জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাবের 1:8 থেকে পাঠ করেছি। আমরা গত অনুষ্ঠানে বিষয়ে 2-1 কথা বলেছিলাম। আমরা দেখি যে 8 আয়াতে লেখা আছে, এখানে বিশেষ করে নিম্ন ভূমিস্থ গুলমেদি গাছের মধ্যে দাঁড়াইয়া আছে। এই নিম্ন ভূমিস্থ অর্থাৎ তলাভূমিতে আছে সেই গাছ, আর গুলমেদি গাছের যে কুঞ্জবন যেখানে পানীয় রয়েছে, তলভূমি অর্থাৎ উপত্যক্ষা ভূমিতে সেই গুলমেদি কুঞ্জ ইসরায়েলকে দেখায়, কেননা ইসরায়েল তৎকালে তলভূমির অবস্থানে ছিল। মোশে ঈসা সেই স্থানে দণ্ডায়মান হয়ে পৃথিবীর উপরে দৃষ্টি নিবদ্ধ করেছেন, অপেক্ষা করছেন যেদিন তিনি এই পৃথিবীতে আসবেন, রাজ্যভার গ্রহণ করবেন। জাকারিয়া ভবিষ্যৎবাণী কিতাবের 1:9 আয়াতে আমরা পাই যে, তখন আমি বললাম, এরা কে? ভবিষ্যৎবাণীদাতা জাকারিয়া অন্যান্য ঘোড়া এবং হতে পারে সেই ঘোড়ায় যারা চেপেছিলেন, অর্থাৎ গোর সোয়ারদের সম্পর্কেও আল্লাহর সামনে জানতে ইচ্ছুক হলেন। আজ এই প্রশ্নটি আপনার আমার নয়, আসুন তার উত্তরে লক্ষ্য করি কি বলা হয়েছে। এরা কে তা আমি তোমাকে জানিয়ে দেব। জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাবের 1:10 আয়াতে দেখি ইতস্তত ভ্রমণের বিষয়, আর যে পুরুষ গোলমেদি গাছগুলোর মধ্যে দাঁড়িয়েছিলেন তিনি বললেন, মাবুদ আল্লাহ এদেরকে পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করতে পাঠাইয়াছেন। এই ইতস্তত ভ্রমণ অর্থাৎ তারা আল্লাহর হুকুমে পৃথিবীতে ভ্রমণ করার উদ্দেশ্যে এসেছেন। জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাবের 1:11 আয়াতে আমরা পাই, তখন তারা উত্তর করে, যিনি গোলমেদি গাছের মধ্যে দাঁড়িয়েছিলেন মাবুদ আল্লাহ সেই দূতকে বললেন, আমরা পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করেছি, দেখো সমস্ত পৃথিবী সুস্থির ও বিশ্রান্ত। এই যে কথা সমস্ত পৃথিবী সুস্থির ও বিশ্রান্ত অর্থাৎ তৎকালে পৃথিবীতে শান্তি ও শান্তভাবে বজায় ছিল, এ কথা শুনতে ভালোই, কেননা 5000 বৎসরের ইতিহাসে প্রায় 200 বৎসর শান্তি ছিল পৃথিবীতে। মানুষ দুর্দান্ত উগ্র ও যুদ্ধপ্রিয়, তাদের হৃদয়ে যুদ্ধ, অতএব একসময় শুনতে এই শ্রবণ ইন্দ্রিয় তিক্ত হয়, কেননা শব্দটা বড়ই মধুর কিন্তু অবাক লাগে। কিন্তু সে কেমন শান্তি, এই শান্তি দীর্ঘদিন স্থায়ী হয় না দৃশ্যত। জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাবের 1:12 আয়াতে দেখুন লেখা আছে, তখন মাবুদাল্লাহর দূত বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই 70 বৎসর জেরুজালেমের উপরে রাগান্বিত হইয়াছ, সেই জেরুজালেমের প্রতি ও ইহুদার নগর সকলের প্রতি করুণা করতে কতকাল বিলম্ব করবে? অর্থাৎ 70 বৎসর ব্যাপী জেরুজালেম ধ্বংসের মধ্যে শায়িত, শুধু ভস্মের স্তূপ ছাই হয়ে গিয়েছে, কিন্তু এখন ইসরায়েলের অবশিষ্টাংশের স্বদেশে প্রত্যাগমন করে পুনর্গঠন শুরু করেছে। তাদের জন্য এক আর্তনাদের প্রশ্ন হল, প্রকৃত রহমত তাদের উপর নেমে আসতে কত দিন বাকি, কত দেরি। আল্লাহ সুস্পষ্টভাবে জানান যে এই জাতিগুলোর প্রতি তিনি অসন্তুষ্ট, কোন জাতিগুলোর প্রতি, যে জাতিগুলো নির্বিকারভাবে জেরুজালেমের প্রতি তুচ্ছকারী। আল্লাহ জেরুজালেমের প্রতি খুবই সচেতন ও অন্তর্জ্বালা সম্পন্ন। আর অন্যান্য জাতিগুলো অর্থাৎ বিশ্বের মধ্যে অপর জাতিবৃন্দ জেরুজালেমের প্রতি উদাসীন, কিন্তু আল্লাহ জেরুজালেমের প্রতি ফিরছেন রহমতের দৃষ্টিসহ। আর অন্যান্য জাতিগুলোরও রয়েছে এক দায়িত্ব, অথচ তারা রয়েছে শান্ত নির্বিকার, কিন্তু সেই শান্তি স্থায়ী হবে না। প্রিয় শ্রোতা বন্ধু, এই পরিস্থিতি আজ বর্তমান দুনিয়াতেও দেখা যাচ্ছে। মনে রাখব যে প্রভু ঈসা মসীহই প্রকৃতপক্ষে শান্তিরাজ। যতদিন না তিনি পৃথিবীর জেরুজালেমে শান্তির রাজত্ব করছেন, ততদিন স্থায়ীভাবে এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। ইতিমধ্যে পাপ ক্ষমার শান্তিস্বরূপ আল্লাহর সঙ্গে এক শান্তি সম্পর্ক আল্লাহর মানুষের হৃদয়ে প্রদান করেন। আল্লাহর সঙ্গে যদি আমাদের সুসম্পর্ক বজায় থাকে, তবে আমাদের প্রতিবেশী ও জাতিসমূহের মধ্যে শান্তি সম্পর্ক বজায় থাকবে। প্রকৃতপক্ষে শান্তি হল মসীহের সঙ্গে শান্তি রক্ষা করে চলা। জেরুজালেম হল বিশ্ব শান্তির চাবিকাঠি। জাকারিয়া ভবিষ্যৎবাণীদাতার সময় পৃথিবী জেরুজালেমকে অবজ্ঞা ও তুচ্ছ করে চেয়েছিল শান্তি। আমরা দেখি মাদিয়ে পারস্য পার্থিব সাম্রাজ্য রাজত্বকালের কথা স্মরণ করে যদি দেখি, তাহলে দেখব তারা ব্যাবিলনকে পরাস্ত করল, মিশর অসুরকে। আর তখন মাদিয়ে পারস্য সাম্রাজ্য ব্যাবিলন সাম্রাজ্যকে পরাজিত করেছিল, ফলে সিন্ধু নদের অঞ্চল হতে ভূমধ্য সাগরীয় অঞ্চলের সমগ্র পথে কৃষ্ণসাগর ও কাস্পিয়ান সাগরের সমস্ত পর্বত ও তুষার অঞ্চল হতে সাহারা মরুভূমির উত্তপ্ত বালুকাময় অঞ্চল সমস্তই তাদের রাজত্বে ছিল। এই মাদীয় পারস্যিকদের তখন ক্ষণকাল পৃথিবীতে শান্তি এসেছিল বইকি, কিন্তু শান্তির চাবিকাঠি জেরুজালেমের হাতে, তাই সেই শান্তি চিরস্থায়ী হল না। জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাবের এক রুকু ১৩ আমরা দেখি লেখা আছে, তখন ফেরেস্তা আমার সঙ্গে কথা বলেছিলেন, মাবুদ তাকে অনেক মমতার ও সান্ত্বনার কথা বললেন। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে লক্ষ্য করব অবশিষ্টাংশের প্রতি মঙ্গল ও সান্ত্বনাদায়ক কথা। এরকম সময় ভবিষ্যৎবাণীদাতা হগয় বিচার বিষয়ক কথা ঘোষণা করেছিলেন, কিন্তু ভবিষ্যৎবাণীদাতা জাকারিয়া তা করেছিলেন না। তিনি তখন ঘোষণা করেছিলেন আল্লাহর প্রদত্ত সান্ত্বনাদায়ক বাণী। জাকারিয়া কিতাবের এক রুকু ১৪ আয়াতে লেখা আছে, সেই জন্য সেই ফেরেস্তা আমাকে বললেন, তুমি এই কথা ঘোষণা করো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেরুজালেমের জন্য অর্থাৎ সিয়োনের জন্য আমি অন্তরে খুব জ্বালা বোধ করছি। মানুষের অন্তর্জ্বালা যেমন এক মন্দ কম্পমান শিখায় জ্বলে ওঠে, আল্লাহর অন্তর্জ্বালা কিন্তু সেইভাবে জ্বলে ওঠে না। মানুষ যেমন তার অন্তর্জ্বালা বশত মন্দ প্রতিক্রিয়া সম্পন্ন হয়ে ওঠে, আল্লাহ কিন্তু সেই রকম নন। তিনি তার প্রিয়জনের পক্ষে থেকে মঙ্গলজনক ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া সম্পাদন করে থাকেন। জেরুজালেম তার শহর ও ইসরায়েলরা তারই প্রজা, অতএব জাতি তাড়নার সময় আল্লাহ তার প্রতি ফিরবেন এবং জাতিগণ সেই সময় ইসরায়েল জাতিকে পরিত্যাগ করবে। তাদের জন্য যা নিরূপিত তা নিরূপিত সময়ে ঘটনা ক্রমে ঘটে যাবে, কেননা এই হল আল্লাহর পরিকল্পনা, কোন শক্তি এর বিরোধিতা করতে পারবে না। আবার দেখি জাকারিয়া কিতাবের এক রুকু পুনরায়তে লেখা আছে, আমি নিশ্চিন্তে থাকা সেই সব জাতির উপরে ভীষণ রাগ করেছি, কারণ আমি যখন আমার বান্দাদের উপর কেবল একটুখানি রাগ করেছিলাম, তখন সেই সব জাতি আমার বান্দাদের দুর্দশার সঙ্গে আরও দুর্দশা যোগ করেছিল। আল্লাহ রাগান্বিত হন তার শাসন ও শাস্তির ক্ষণকালের জন্য, কিন্তু এই পৃথিবীর জাতিগুলো চায় তার ধ্বংস সাধন। তাই জাকারিয়া ভবিষ্যৎবাণী কিতাবের এক রুকু ১৬ লেখা আছে, সেই জন্য আমি জেরুজালেমকে মমতা করবার জন্য ফিরে আসব, সেখানে আমার ঘর আবার তৈরি হবে এবং জেরুজালেম শহরকে মেপে আবার গড়ে তুলব। একটা কথা বলা আমার বিশেষভাবে প্রয়োজন, পুনরায় আয়াতের বিষয় নিয়ে, যে আমরা অনেক সময় এই কথা বলি, আল্লাহ যদি মহব্বতকারী হন তাহলে আল্লাহ কি করে রাগান্বিত হতে পারেন বা তার কি করে এই রাগ জন্মাতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা ভুলে যাব না, এই রাগ মানুষের রাগের সমতুল্য নয়। এই রাগ পবিত্রতার রাগ। পবিত্র আল্লাহ তিনি কখনো মন্দের সঙ্গে আপোষ করতে পারেন না। যেমন অন্ধকারের মধ্যে আলো বিরাজ করতে পারে না, যেখানে আলো থাকে সেখানে অন্ধকারকে দূর হয়ে যেতে হয়, ঠিক তেমনি আল্লাহর পবিত্রতা সেই মন্দ এবং অন্ধকারকে সর্বদা আঘাত করে, এবং সেই কারণেই আল্লাহর রাগ হল সেই মন্দতার জন্য। আর আল্লাহ পবিত্র, তাই তিনি রাগ করেন। আল্লাহ মহব্বতকারী, তাই তিনি আমাদের ক্ষমা করেন। এই কথা কখনো আমরা ভুলে যাব না। আমরা শুধু আল্লাহর মহব্বতকারী বলে ক্ষান্ত হব না, কিন্তু আল্লাহর অন্য দিক যে পবিত্রতা, তিনি পাপকে যে ঘৃণা করেন, পাপ যে কি ভয়ানক তা আমরা বোঝার চেষ্টা করি। আপনাদের একটা উদাহরণ দেই। বিরাট বড় একটা বালতি নিয়ে যত বড় বালতি চান এবং সেই বালতিতে পানি ভরুন এবং তা তোলার চেষ্টা করুন, পারছেন না আপনি, তাই না? খুব কষ্ট হবে। কিন্তু যদি আপনি সেই পানি ভর্তি বালতি নদীর মধ্যে বা একটা পুকুরের মধ্যে ডুবে রাখেন, তাহলে দেখবেন সহজেই আপনি সেই বালতি তুলতে পারছেন। কারণ কি? কারণ হচ্ছে এই, আমরা যখন পাপের মধ্যে থাকি, পাপের যে ভয়ানক অবস্থা আমরা উপলব্ধি করি না, ওই পানির মধ্যে বালতির নেয়। কিন্তু সেই পানিকে যখন উপরে তুলে নেওয়া হয়, তখন তা তোলা বড়ই কঠিন। তেমনি আল্লাহ পবিত্রতার মধ্য দিয়ে কাজ করেন, আর সেই পবিত্রতার মাঝে যখন পাপ তা ভয়ানকভাবে প্রতিফলিত হয়, আর আমরা দেখি ইসরায়েল তাদের বন্দিত্ব ও নির্বাসন হতে ফিরে আসার পরে আল্লাহ তার লোকদের প্রতি ফিরেছেন। যে সমস্ত ব্যক্তি আল্লাহর প্রতি ফিরেছে, আল্লাহ তাদের প্রতিও ফিরেছেন। যে কোনো ব্যক্তি আপনি যদি আল্লাহর বিরোধিতা করেন, তাহলে আল্লাহর মহব্বত উপলব্ধি করতে পারবেন না। যে মুহূর্তে অবনত হবেন, যে মুহূর্তে তাকে স্বীকার করবেন, যে মুহূর্তে আপনার মধ্যে যে জেদ আছে, অবিশ্বাস আছে, আপনার মধ্যে যে অহংকার আছে, তাকে আপনি আল্লাহর হাতে সমর্পণ করে নিজেকে তুল্য শূন্য করবেন, সেই মুহূর্তে আল্লাহ আপনার জীবনে অলৌকিক কাজ করতে শুরু করবেন। পৃথিবীর সমস্ত জাতিকে একটা কথা বুঝতে হবে, যে জেরুজালেমে শান্তি না আসা পর্যন্ত পৃথিবীতে শান্তি স্থাপিত হতে পারে না। গত কয়েক বছর যাবৎ এই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে নাকি? বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি এর কারণ কি। জাতিগণ এই ক্ষুদ্র জাতির বন্ধুত্ব অপেক্ষা তার সম্পদ অধিক আগ্রহ করছে। আমরা দেখি যে ইসরায়েল সিয়ন সম্পর্কিত এক বাস্তব সীমিত জ্ঞান নিয়ে ফিরে এসেছিল তাদের দেশে, তাই দুনিয়াব্যাপী তারা আজও বিক্ষিপ্ত অবস্থায় থেকে তাড়না ভোগ করছে। কিন্তু আমরা যেন ভুলে না যাই যে জেরুজালেমের শান্তি হল প্রকৃত শান্তির চাবিকাঠি। অতীতের ইতিহাস লক্ষ্য করলে আপনি বুঝতে সমর্থ হবেন যে ভবিষ্যৎ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর মধ্যে জেরুজালেমের এক চূড়ান্ত অবস্থার কথা প্রকাশ পায়। কিতাবুল মুকাদ্দসের আল জবুর তার 132 রুকুর 13 ও 14 দেখুন, এখানে বলা হয়েছে, মাবুদ সিয়ুনকে বেছে নিয়েছেন তার বাসস্থানের জন্য, এটাই তিনি চেয়েছিলেন। তিনি বলেছিলেন, এটাই আমার চিরকালের বিশ্রামের স্থান, আমি এখানেই বাস করব, কারণ আমি তাই চেয়েছি। আরো লক্ষ্য করুন আল জবুর তার 78 রুকু 67 ও 68 আয়াতে কি লেখা আছে। এখানে বলা হয়েছে, পরে তিনি ইউসুফ বংশের এলাকা অগ্রাহ্য করলেন, আফ্রাহিম গোষ্ঠীর এলাকা বেছে নিলেন না, কিন্তু বেছে নিলেন এহুদা গোষ্ঠীর এলাকা, সেই সিয়ুন পাহাড় যাকে তিনি ভালোবাসতেন। আপনি গিয়ে দেখুন কিতাবুল মুকাদ্দসের শেষ কিতাব প্রকাশিত কালাম, যেখানে আমরা দেখতে পাই যে বেহেস্তীয় আবাদতের পরে, বিশেষ করে আপনি যখন 6 ও 7 টুকুতে আসবেন, যেখানে 144,000 মনোনীতদের কথা বলা হয়েছে, যাদেরকে ছিলমোহর করে দেওয়া হয়েছে, যেন সেই মহাক্লেশের মধ্যে তাদের কোনো ক্ষতি না হয়, যেন তারা আল্লাহর কালামকে প্রকাশ করতে পারে সেই মহাক্লেশের সময়। তাদের মধ্যে ইফ্রাহিম অর্থাৎ আফ্রাহিমের নাম নেই। কেন নেই? কেননা আফ্রাহিম প্রতিমা পূজা করেছিল। আপনি দেখুন হোসেয় ভবিষ্যৎবাণীদাতার কিতাবের 4, সেখানে বলা হয়েছে, আফ্রাহিম বংশকে মনোনীত করলেন না, কিন্তু মনোনীত করলেন এহুদার বংশকে। আরও লক্ষ্য করুন ওই রুকুতে যে বড় ভাই রুবেন, তার বংশের নাম 1 না থেকে এহুদার বংশ উপরে উঠে গেছে। তার কারণ হচ্ছে, এহুদার বংশেই আমরা দেখি হযরত দাউদ এবং সেই বংশেই প্রভু ঈসা মসীহের জন্ম। আল্লাহ বললেন যে জেরুজালেমকে তিনি মহব্বত করেন। সাধারণভাবে দেখতে গেলে জেরুজালেম মানুষের কাছে তেমন আকর্ষণীয় না হলেও আল্লাহ অবশ্যই তা একদিন করতে চেয়েছেন। আজকের দিনেও জেরুজালেমের উপরে বিচার বর্ষিত হয়ে চললেও মনে রাখব আল্লাহ তাকে মহব্বত করেন, তাই তো তিনি তাদেরকে ফিরিয়ে আনতে চান। কিন্তু আল্লাহ জোরে বা জোর করে ফিরিয়ে আনতে চান না, যতক্ষণ না স্বইচ্ছায় তারা আল্লাহর কাছে ফিরে আসে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আল্লাহ একইভাবে আপনার ও আমার দিকে তাকিয়ে আছেন। রোহানিক ইসরায়েল রূপে আমরাও যেন তার কাছে ফিরে আসি। আমরাও ইব্রাহিমের বংশধর হব যদি আমরা মসীহ ঈসাকে আমাদের জীবনে মুক্তিদাতা প্রভু বলে স্বীকার ও গ্রহণ করি। আমরাও সেই রোহানিক জেরুজালেম অর্থাৎ আল্লাহর প্রাণকেন্দ্র, তার হৃদয়ের মানুষ হতে পারব। আজও তিনি আমার ও আপনার হৃদয়ে আঘাত করে চলেছেন। তিনি বলছেন, আমি তোমার মধ্যে প্রবেশ করতে চাই, তোমার সঙ্গে পান ও খাবার খেতে চাই। যদি আমরা আমাদের হৃদয়ের দরজা তার জন্য খুলে দেই, আল্লাহ আপনাকে মহব্বত করেন, যেমন ইসরায়েল জাতিকে মহব্বত করেছেন, জেরুজালেমকে মহব্বত করেছেন।